13 মে 2016 জুমার পূর্বের বয়ান। গুরুত্বপূর্ণ এসলাহী বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরিফ বিল্লাহ, তরজমানে আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুম। বাইতুল হক জামে মসজিদ, সাবেক ছাপরা মসজিদ, ঢালকা নগর, গেন্ডারিয়া, ঢাকা।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জল্ল জলালু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, আমাদের ঈমানকে মজবুত করেন, আমাদের জিন্দেগীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ দ্বারা, রং দ্বারা পরিপূর্ণভাবে আল্লাহ পাক আবাদ করেন, সিক্ত করেন। মানুষ মানুষ হয় যখন মানুষের অন্তরে আল্লাহ পাকের জাতের প্রতি ঈমান এবং মহব্বত পয়দা হয়, এবং আল্লাহ পাকের হুকুমের সামনে, ইশারার সামনে এই মানুষ যখন মাথা ঝুঁকানো শেখে, তখন মানুষ মানুষ হয়। আর মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান এবং ভালোবাসা, আল্লাহ পাকের প্রতি আজমত এবং আল্লাহ তাআলার আনুগত্য, এটা জীবনে প্রতিফলিত করার জন্য নমুনা মডেল পেয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, কিভাবে খুশি হন, কি কোন কারণে নাখুশ হন, এর কামিল ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। এবং যেভাবে থাকলে, যেভাবে চললে, যেভাবে বললে, যেভাবে হাঁটলে, যেভাবে বসলে, যেভাবে ঘুমাইলে, যেভাবে খাইলে, যেভাবে পান করলে, যেভাবে ব্যবসা বাণিজ্য করলে, যেভাবে কথা বললে, যেভাবে আচার আচরণ করলে, যেভাবে হাঁ বললে, যেভাবে না বললে, যেভাবে হাসলে, যেভাবে কাঁদলে, যেভাবে নড়াচড়া করলে, যেভাবে থামলে আল্লাহ পাক খুশি হন, এই পুরাটা এর জিন্দা নমুনা বানাইছেন আল্লাহ পাক পেয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। এর পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার এই নবীর মধ্যে সুন্দর নমুনা মৌজুদ, সুন্দর নমুনা, যে এর ভিতরে কোনো ত্রুটি নাই, এই জীবনে কোনো ত্রুটি নেই, কোনো ভুল নাই, অপছন্দের কোনো বস্তু নেই, কোনো কিছুই নেই, কোনো বিষয়ই নেই, এতটা সুন্দর তিনি, এতটা আল্লাহ পাকের প্রিয় তিনি, এতটা এতদালওয়ালা জিন্দগি। এজন্য মুসলমানদের জিন্দগি তখন সুন্দর হবে এবং কামিয়াব হবে, যখন মুসলমানের নজর স্থির হবে রসুল্লাহ সাল্লামের পবিত্র জাতের উপরে। এবং রসুল সাল্লামী কারণেই বলছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ তাআলা যেহেতু আমাকে নমুনা বানাইছেন, উসওয়া নমুনা মডেল, এজন্য তোমরা যারা আমার আদর্শ আমার জীবন ধারা এটাকে ভালোবাসবে তো এটাই আমার ভালোবাসার পরিচয়। ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং যারা আমাকে ভালোবাসবে তারা সকলে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কি মজার কথা ভাই, ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ। এত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবন এই বিষয়টাকে তুলে ধরছেন। আর আরেক হাদিস শরীফে তো বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়া নাসি আজমাইন, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানি জীবন লাভ করতে পারে না, ঈমানি আত্মা ঈমান জীবন ঈমানের কামেল রং তার মধ্যে ততক্ষণ পর্যন্ত পয়দা হতে পারে না যতক্ষণ না আমার মহব্বত তার মধ্যে সকলের চেয়ে নিজের মা বাবা নিজের সন্তানাদি এবং বিশ্বের সকলের চেয়ে না আমার মহব্বত তার ভিতরে প্রবল হয়। সবচেয়ে বেশি মহব্বত আমার, ভালো লাগবে অনেককে কিন্তু সবচেয়ে ভালো যেন আমাকে লাগে। শুনতেছেন ভাইয়া, যা যেটাই সুন্দর জিনিস সুন্দর সুন্দর কিন্তু সবচেয়ে সুন্দর আমি, সবচেয়ে ভালো আমি, সবচেয়ে পছন্দের আমি, এটা যখন অন্তরে পয়দা হবে তখন তুমি মুমিন। আর মহব্বত মানেই হলো প্রিয়জনকে অন্য সকলের উপর প্রাধান্য দেওয়া, প্রধান তিনি প্রধান তিনি, এটা যখন অন্তরে পয়দা হয় তখন সেই মানুষ সেই মানুষটাকে অনুসরণ করার সুযোগ পায়। বিশাল বড় তাফসির গ্রন্থ বয়ানুল কোরআন তিনি লিখছেন। সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর মতো মানুষও বলছেন, যেটা কামালাত আশরাফিয়া কিতাবের মধ্যে আছে, যে মানুষ যখন কোনো কাউকে নিজের জীবন গড়ার জন্য তাওহীদ মোতাবেক সুন্না মোতাবেক জীবন গড়ার জন্য কোনো শায়খ বানায়, কোনো আল্লাহ ওয়ালাকে নিজের মুর্শিদ বানায়, তো তার প্রতি মহব্বত এতটা হওয়া চাই বিহাইসুল্লা ইউসুফ ফি আহাদা, যে এতটা মহব্বত আর কারো প্রতি নাই, তার প্রতি সবচেয়ে বেশি মহব্বত পয়দা হয়। তো এটা কারণ কি? কারণ রসুল্লাহ সাল্লাহ হযরত হাকিমুল উম্মত থানভী এক জায়গায় বলছেন যে শায়েখ নায়েব রসুল হতা হ্যায়, যে যিনি এরকম কামিল শায়েখ হবেন তিনি আসলে রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের নায়েব এবং তার প্রতিনিধি, তার জীবনের এবং রঙের প্রতিনিধিত্বকারী। রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের জীবনের এবং তার রঙের প্রতিনিধিত্বকারী, তার এলমের এবং আমলের প্রতিনিধিত্বকারী, তার জীবন চিত্রটা যে একজন কামিল শায়েখের জীবনে প্রতিবিম্বিত হবে প্রতিফলিত হবে, তো এমনটা যদি হয় তাহলে সেই শায়েখ কামিল সে আলেমে দ্বীন আল্লাহ বলার অনুসরণ যদি মানুষ কামিলভাবে করে তবে সে আল্লাহ রসুলের কামিল আনুগত্যের জীবনই তার মধ্যে প্রকৃতপক্ষে তৈরি হবে গঠিত হবে, এটা হলো মূল লক্ষ্য। কি কথা বলেন নাই? তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একজন কামিল নায়েব, তাকে যদি এতটা মহব্বত করব আমরা যে তার কারণে আমার জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক গড়ার সুযোগ পাচ্ছি, সেজন্য তাকে এমনটা আমি মহব্বত করব, তাহলে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আসলামের মহব্বতটা কেমন হচ্ছে? এজন্য সুন্দর সকলই কিন্তু সবচেয়ে সুন্দর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম সুন্দর নিঃসন্দেহে, নূহ আলাইহিস সালাম সুন্দর নিঃসন্দেহে, হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম সুন্দর নিঃসন্দেহে, তারা আল্লাহ পাকের নবী ছিলেন, সকলেই সুন্দর, সকলের জীবন সুন্দর, কিন্তু আমাদের জীবন করার জন্য নমুনা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী রাসূলদের উপরে আমাদের ঈমান আনা ফরজ, কিন্তু জীবন করার ক্ষেত্রে যে নমুনা আল্লাহ আমাদেরকে ধরবার নির্দেশ করলেন সেটা সেই জীবনটা হলো ইয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন। নবী হিসাবে তিনি আবির্ভূত হওয়ার পরে একমাত্র তার দ্বীন, তার শিক্ষা, তার নমুনাই গ্রহণযোগ্য এবং অনুসরণীয়, আর কারো দ্বীন নয়, আর কারো জীবনধারা নয়। মুসলমানরা নিজেদের জীবনে, নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর জীবনের চর্চা থেকে গাফেল হওয়ার কারণে আজকে মুসলমানদের জিন্দেগির রং হলো মিক্সড, মানে যেটাকে যদি সুন্দর ভাষায় বললো তো মিক্সড বললাম, মিলানো ঝুলানো, আর আরেকটু খোলামেলা বলতে গেলে মানে জগা খিচুড়ি জীবন। কোন সন্তান এরকম নাই যে জগা খিচুড়ি সন্তান, কিছুটা একজনের কিছু, কিছুটা এক বাপের সন্তান, কিছুটা আরেক বাপের সন্তান, এরকম মিলানো ঝুলানো সন্তান তো হয় না। আমার প্রিয় বন্ধুরা, মুসলমান তো মিলানো ঝুলানো জীবনের হইতে পারে না। মুসলমানের একটাই পরিচয় যে সে পেয়ারানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, মহব্বতে, ভালোবাসায়, শ্রদ্ধায়, ভক্তিতে, অনুসরণে, আনুগত্যে একদম সে একাকার হয়ে যায়, বিলীন হয়ে যায়, আর কোনো দিকে তার নজর করার কোনো সুযোগই না থাকে, চিন্তাই না থাকে, কোনো অবকাশ না মনে করে, তো এমন লোকটা মুসলমান হয়। কিন্তু আজকে মুসলমানদের কি অবস্থা, যে একটু কোন রকম পয়সা করে হলো বস এটাকে শিক্ষিত করো, পয়লা কাজ হলো তাকে শিক্ষিত করো, লেখাপড়া শিখিয়ে দিল আর কিছু পয়সা করে ধরাই দিল, যা ছেলে মেয়ে দিছিল আল্লাহ আল্লাহ তাআলা মানুষ করে দিছে, পয়সা হাতে তুলে দেওয়া আর কয়েকখানা বই হাতে তুলে দেওয়ার নাম মানুষ করা, এর নাম মানুষ করা। মানুষ তখন মানুষ হয়, পশুত্বের সীমা থেকে মুক্তি লাভ করে যখন সে মানুষ আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহর আনুগত্য শিখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্দর রং মোতাবেক নিজের জীবনটাকে গড়তে শিখে, তখনই মানুষ মানুষ হয়। ওকে মানুষের মানুষ হওয়ার সবক না দিয়া সারা দুনিয়ার এই 10,000 কোটি বই পুস্তক হাতে ধরাইয়া দিলে, গলায় ঝুলাইয়া দিলে সে মানুষ হবে না, সে লেখাপড়া করবে। ছেলেপেলেদের জিজ্ঞাসা করলে তুমি কি করো, কোনো অপরিচিত ছেলেপেলে দেখা করতে আসলে জিজ্ঞাসা করে কি করো, তাহলে আমি লেখাপড়া করি, আমি হাসতে থাকি, ঠিকই বলছো তুমি লেখাপড়া করো, কারণ কাজই শুধু লেখাপড়া করা। আর লেখাপড়াও দুই রকম, এক লেখাপড়ার টার্গেট হলো লেখাপড়া করা, এরপর লেখাপড়া করে এই দুনিয়া আর দুনিয়া কামাইতে থাকা, দুনিয়ার দুনিয়া উপার্জন করা, হয় ব্যবসা করা, বাণিজ্য করা, না হয় চাকরি বাকরি করা, হয় দেশে না হয় বিদেশে, হয় ছোট চেয়ারে অথবা বড় চেয়ারে, কিন্তু টার্গেট হচ্ছে এই লেখাপড়া শুধু দুনিয়ায় দুনিয়া কামানো। আর এক লেখাপড়া এরকম যে লেখাপড়ার উদ্দেশ্য যে লেখাপড়া আমি এই জন্য করি, লিখবো পড়বো এবং লেখাপড়া শেখাবো তো যাতে আল্লাহ খুশি হন, যাতে আল্লাহ রাজি হন, যাতে জীবনটা সুন্দর হয়, যাতে অনন্তকালের সুখের জীবন আমরা নসিব হয়। পহেলা কদমেই লেখাপড়ার এরকম, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই লেখাপড়া এত মূল্যবান, এত দামি, কিন্তু এইরকম এই লেখাপড়া আসমানি জ্ঞানের লেখাপড়া যারা করে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের সরকাররা তাদেরকে শিক্ষিত নামে স্বীকৃতি দিতে অপ্রস্তুত, যে তোমরা কিসে শিক্ষিত, আমরা লেখাপড়া করছি অনেক কষ্ট স্বীকার করে, অক্সফোর্ড পর্যন্ত যাওয়া লাগছে, পরে আমরা শিক্ষিত হয়েছি, তোমরা কিসে শিক্ষিত। আল্লাহ তাআলা রহম করে এই মানুষগুলোর মনন এবং মেধার উপরে, কবে তাদের অনুভূতি জাগ্রত হবে যে ঊর্ধ্ব জগতের অমলিন শিক্ষা, নিখুঁত শিক্ষা শিক্ষিত, তারা শিক্ষিতই না, যারা মানুষের হাতের লেখা এই কালো অক্ষর বই পুস্তক মুখস্থ করে শিক্ষিত, তারা বড় বড় শিক্ষিত হয়ে গেল। কি আশ্চর্য এই মানুষগুলোর চিন্তা ভাবনা, আল্লাহ এদের চিন্তা ভাবনা আসমানি আলো দান করেন, কি আর বলা, বেশি কিছু বলার মতো কিছু নাই। নিজেদের নিজের আপনজনের ভিতরে হামলা কিভাবে করা যায়, কোনো মানুষ যদি নিজের সন্তানের উপর খেপে প্রচন্ড হামলা করে তো ফের কি হবে, কেউ যদি নিজের বাবার উপর খেপে তো কি হবে, হামলা করলে তো সে দেখলাম যে বড় ভাইয়ের উপর হামলা করছে, ছোট ভাইয়ের উপর হামলা করছে সে খতম, আরেকজনে বড় ভাইয়ের উপর হামলা করছে সে খতম, তো খতম করলে কি মীমাংসা হলো, সব শেষ হয়ে গেল। খতম করা না, বড় যে এই বিষয়ের সুন্দর মীমাংসা হওয়া, সেটা হলো যে আমরা সকলেই মানুষ হওয়ার পথ ধরি, জীবনটাকে সত্যিকার অর্থে সফল করার পদ্ধতি, এটা হলো সুমীমাংসা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করে, সেই জ্ঞান দান করে। ও সকল দিনই মজলিস যেখানে আলেম ওলামা বয়ান করেন, আলেম ওলামাদের বয়ান হবে একদমই কোরআন সুন্নাহ ভিত্তিক। কোরআনে আল্লাহ কি বলেন, কিভাবে জীবন করতে বলেন, কোন পথে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন ভাণ্ডার, যার নাম সুন্নাহ বা সুন্নত, এর ভিতরে মানুষকে জীবন গড়ার কি পদ্ধতি শিক্ষা দিলেন, এগুলোর ভিত্তিতে যে আলোচনা, সে আসমানি এলমের রঙে আলোচনা, এটা আলেমে দ্বীনের কাজ। একজন আলেমে দ্বীন তিনি তো ব্যাপকভাবে কোরআন সুন্নাহ সম্পর্কে, এই কোরআন সুন্নাহর এলমের উপরে ভিত্তি করে তিনি দিনই কথাবার্তা বলবেন। এজন্য মুসলমানদের উচিত আলেমদের মজলিসে উঠা বসা করা। এটা নিশ্চিত যে যারা এই আসমানি এলমের কামিল দীপ্তি, এই আসমানি এলমের আলো যাদের নিকটে মজুদ, এই আসমানি নূরের ভান্ডার ওয়ালাদের থেকে দূরে যারা থাকবার অভ্যস্ত হবে, তারা আসল নূরের থেকে দূরে সরতে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, বলতেন, নির্দেশ করতেন যে মানুষ যাতে, মুমিনরা যাতে আলেমদের সঙ্গে উঠা বসা করতে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ওই সকল মানুষরা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কাফেলা, এত সত্ত্বেও তারা, তাদের মধ্যে যারা আলেম ছিলেন, বড় মাপের এলেমওয়ালা, তাদের সঙ্গে উঠতেন বসতেন, এই কারণে যাতে আসমান এলমের আলো বাড়তে থাকে এবং সেই মোতাবেক আরো উন্নততর জীবন গড়ার সুযোগ আমাদের হয়, এটা তাদের মধ্যে চিন্তা ছিল। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা মহব্বত দান করেন যে আমরা সকলে সকল কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা শিখি। আমি যখন করাচি যাইতাম, আমার মোর্শেদ রহমতুল্লাহ আলাইহি যতদিন জীবিত ছিলেন, তো জুমার দিন যখন আসতো তো ভোরবেলা তাআজ্জব লাগতো যে হযরতওয়ালা রহমতুল্লাহ আলাইহির কামরার সামনে গেলে কখনোই দিনে রাতে আমাকে বলা হতো না যে এখন যাওয়া যাবে না, একদমই যখন যাওয়া সকলের নিষেধ, তখনও হযরতের খাদেমরা আমার একদম এত বেশি মাত্রায় রেয়াত করতেন। রাত একটা বাজে, মন চাইলো যে একটু হযরতকে দেখতে ইচ্ছা হয়, দেখি, গিয়া দুয়ারে দাঁড়াইলে ওরা বলতো যে ঠিক আছে, আপনার হযরত কি করেন, বলে ঘুমান, দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে, এরা দরজা খুলে চুপচাপ নিয়ে হযরতের কাছে একটু দূরে দাঁড়ায় দেখে একটু চলে আসতাম, এতটুকু সুযোগ ওরা দিত। এটা এজন্য শুনাইলাম যে কিন্তু জুমার দিনে ভোরবেলা গেলে এই দশটা সাড়ে দশটা তখনও আর ওই কামরা ঢুকবার কোনো সুযোগ নেই, বাইরে গেলে নিয়ে হযরতওয়ালা জুমে কি তৈয়ারি ফরমা রহে হ্যায়, হযরতওয়ালা জুমার দিয়ে জুমার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই কথাটার এত ওজন অনুভবিত অন্তরের উপরে, জুমার দিনের প্রস্তুতি কি বিষয়, মানে জুমার নামাজ, জুমা সাত দিনই আল্লাহর বন্দেগীর জন্য, সপ্তাহের সাতটা দিনই আল্লাহর বন্দেগীর জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, জান্নাত তালাশের জন্য, জাহান্নামের আগুন নিভানোর জন্য, আল্লাহর আরো বেশি নিকটবর্তী হওয়ার জন্য সাতটা দিন, তামাশার জন্য তো না, কিন্তু সেই দিনের মধ্যে, সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, সেই দিনের বড় প্রস্তুতির এই সংবাদ শুনলাম, সেই দিনের জন্য বড় প্রস্তুতি নেওয়া হচ্ছে, খুব এমন লাগতো, মানে কোনো সময় এরকম হয়েছে যে এক মাস থাকা হয়েছে, তো এই আর প্রত্যেক জুমাতেই শুনতে হইতো যে হযরত প্রস্তুতি নিচ্ছে, গিয়া ঘুরতাম তো হযরতের সঙ্গেই মসজিদে যাবো জুমার নামাজে, একসাথে হযরতের পিছে পিছে হাঁটতে হাঁটতে যাবো, এর মধ্যে এক মজা, কিন্তু এই সুযোগটা পাচ্ছি না, বিলম্ব হচ্ছে, কেন, হযরতওয়ালা জুমে কি তৈয়ারি ফরমা রহে হ্যায়, হযরতওয়ালা জুমার প্রস্তুতি নিচ্ছেন, কি যে একটা মজা লাগতো, আল্লাহর কসম এখন পর্যন্ত এই বিষয়টা যখনই মনে পড়ে খুব মজা লাগে, খুব আনন্দ লাগে, হাজারো লাখ মধুর চেয়েও মধুময় লাগে এই বিষয়টা এখন, হযরতওয়ালা জুমার প্রস্তুতি নিচ্ছেন। এবং আমি আর দেখলাম না আমার জীবনে কোথাও যে এই লোক ব্যস্ত জুমার প্রস্তুতি নিচ্ছেন, কোনো আর এরকম কোন সংবাদ কেউ কোনোদিন শোনায় না, একটা জায়গাতেই শুনলাম। তো আমাদের আকাবের, আমাদের বুজুর্গানের দিন যারা ছিলেন তাদের রংটাই এমন ছিল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক বিশিষ্ট খলিফা এবং বড় মাপের আলেমে দ্বীন। দেখো তোমার এটা স্টার্ট হইতে কত সময় লাগে, এর মধ্যে না রুকু করে বসো। আজকে না ভোরবেলা বলছিলাম না রাত্রে, কারেন্ট চলে যায় না হঠাৎ, কারেন্ট চলে গেলে তো ওই সময় ইমাম সাহেব অথবা রমজানের হাফেজ সাহেব রুকুতে আছেন বা সেজদাতে আছেন, এই সময় কারেন্ট গেল তো ওরা ওই তিনবার বা পাঁচবার যাই করে তসবি পড়ে, মুসলিরও তো তাদের অনুসরণ করতে বাধ্য না। এর ভিতরে মনে করে যে আমাদের এখানে তো অটো সিস্টেম, অটো সিস্টেম ওই যে হঠাৎ কি এটা চালু হয়েছে জেনারেটর, অটো জেনারেটর চালু হয়ে যায়, এইটার উপর মুখস্থ ভরসা করে এরা ঝরসে উঠে যায় মুসল্লি বেচারারা। পরে যখন শুনে আল্লাহ আকবর তখন তো উনি দ্বিতীয় সিজদার মধ্যে, আর মুসল্লি মনে করতে আমি আল্লাহ আকবর শুনে মাত্র উঠলাম, অথচ ওই বেচারা সিজদার মধ্যে। তো সেজন্য বলতেছিলাম যে ভাই যদি এরকম রুকু বা সিজদার হালতে হঠাৎ করে এইভাবে কারেন্ট যায় তা আমাদের এটা অটো বটে কিন্তু ঢিলা অটো, আর আল্লাহ তাআলা যে অটো বানাইছেন যে শিরা শিরা রক্ত প্রবাহিত হচ্ছে সেটা একদম মানে মানে সর্বদা একদম পূর্ণ তাপওয়ালা অটো, পূর্ণ তাপওয়ালা, আর এটা হলো ঠান্ডা অটো মানে একদম বার্ধক্য জর্জরিত অটো। এই জন্য বললাম যে ওই সময় একটু সতর্ক থাকো, আর না হলে তসবি না হয় তিনবারের জায়গায় পাঁচবার পড়ো, যে যখন অনুভব করো যে না এখন আসছে তো ফের উঠো তো সুবিধা হবে, আর না হলে অনেক মানুষের নামাজের ক্ষতি হওয়ার আশঙ্কা। যাই হোক, হযরত মহিউদ্দিন মাওলানা শাহ আবরর সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার যে কোনো জায়গাতে দেখলেই মানুষ মনে করত এই মানুষটা দাঁড়াচ্ছেন মনে হয় সুন্নতের কথা বলবেন, মনে হয় সুন্নতের কথা বলবেন, এই লোকটা যেখানেই দাঁড়াইতেন সেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে সুন্নত তার জবানে তার বয়ানে তার আমলে সুন্নতই সুন্নত, আর কোনো মানুষ যদি সুন্নতের বয়ান তাকে শুনাইতে পারত সেই মানুষটা তার সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যেত, ঘনিষ্ঠজন যে লোক সুন্নতের কথা শুনেছে। তা আমার শেখ রহমতুল্লাহ আলাই এর নিকট করাচিতে হযরত শাহরদি রহমতুল্লাহ আলাই যখন যাইতেন হযরতওয়ালা ওই সময় খালি সুন্নতের কথাবার্তা আলোচনা বেশি বেশি করতেন যে আমার শেখ বেশি খুশি হবে। আমার প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন এইটাই তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা একদম সুনিশ্চিত বিষয় যে তোমাদের জন্য হে মানুষ আমার রসুলের জীবনের সুন্দর নমুনা চমৎকার নমুনা নিখুঁত নির্দাক এবং কামাল মুকাম্মাল নমুনা বলুন, এইরকম করে দেখাও জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন মহব্বত দান করেন, আমিন। সুন্নত পুরাটা তাওহীদি তাওহীদ ওয়ালা, সুন্নতের চরিত্রই হলো সুন্নত এককভাবে সিরফ আল্লাহর দিকে টানে, কেবলই আল্লাহ পাকের দিকে আকৃষ্ট করে আল্লাহর দিকে ধরে রাখে, যে এজন্য সুন্নতের জীবন ওয়ালা কামিল হেদায়েত ওয়ালা, তমাম ফিতনা থেকে তমাম গুমরাহি থেকে তমাম অন্ধকার থেকে তমাম লানত থেকে একদম মুক্ত পবিত্র মানুষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে খুব দান করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই যেন আমাদের জীবন হয়। কিন্তু আমরা বলতেছিলাম যে কথা যে ছেলেদেরকে নিজের আপন জনদেরকে শিক্ষিত করে তুলি, হাতে পয়সা দিয়ে দিই কয়েকটা বই ধরাইয়া দিই, পয়সা দিয়ে দেওয়া এবং বই ধরাইয়া দেওয়া না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক প্রতিটি সন্তান যখন জন্মগ্রহণ করে একদম নির্দাক একটা মন নিয়ে একবারে ফ্রেশ একটা মন নিয়ে সে জন্মগ্রহণ করে, যে ফ্রেশ মনটা ওই শিশুটাকে টানেই আল্লাহ পাকের দিকে। এই জন্য শিশুদের সবগুলো আচরণ ভীষণ অমলিন হয়, বড় মধুময় হবে, দারুণ আকর্ষণীয় হয়, এক সম্মোহনী থাকে শিশুর আচরণের মধ্যে। এটা তার নির্মলতার কারণে, তার একদমই 100% নির্মলতার কারণে তার সব আচরণ এতটা সুন্দর হয়। কিছুই বলতে পারে না, বলে উল্টা, কিন্তু সেটাও সুন্দর লাগে। বাচ্চারা যে উচ্চারণ করে শুরু শুরুতে, সবগুলো উচ্চারণই উল্টা পাল্টা করে, কিন্তু উল্টাটা আমাদের বিশুদ্ধটার চেয়েও আরো বেশি মজাদার লাগে, আরো সুন্দর লাগে না? আমরা দেখতাম যে অনেক মানুষ অনেক বিশুদ্ধ বক্তৃতা করে, কিন্তু এর পরেই হযরত হাফেজ রহমতুল্লাহকে দেখতাম যখন, যে তিনি তার জন্মস্থান নোয়াখালীর ভাষায় এই ভাঙ্গা ভাঙ্গা বাংলাতে কিছু বলতেছেন, সব সুন্দর বিশুদ্ধ বক্তৃতার চেয়ে হুজুরের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো বেশি সুন্দর লাগতো, মধুময় লাগতো। এটা তা এই এই আল্লাহ ওয়ালাদের নির্মল জীবনের কারণে। আর পৃথিবীতে সবচেয়ে নির্মল জিন্দগিওয়ালা, একদম কামেল মোকাম্মাল নির্মল জিন্দগিওয়ালা হন আল্লাহর নবী রসুলগণ। এজন্য তাদের তাদের সব কথাই সুন্দর, সব কথাই আকর্ষণীয়। তো ছোট্ট শিশুরা যখন জন্মগ্রহণ করে, তো ওই সময় নির্মল অন্তরাত্মা নিয়ে তারা পৃথিবীতে আসেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে এই তাকে ভালো শিক্ষা দেওয়া, দিনী শিক্ষা দেওয়া, আল্লাহমুখী শিক্ষা দেওয়া এই বাবা মার দায়িত্ব। কিন্তু সেই দায়িত্বে যদি বাবা মা অবহেলা করে, তখন এই সন্তানটাই ইহুদির জীবনওয়ালা হয়, খ্রিস্টানের জীবনওয়ালা হয়, অগ্নি পূজকের জীবনওয়ালা হয়, আল্লাহর দুশ্মনদের জীবনওয়ালা হয়। এর জন্য মা বাবা দায়ী। আর এর বিপরীতে, আচ্ছা তো মা বাবা দায়ী মানে এর কাল কেয়ামতে মা বাবা ধরা পড়বে এবং কঠিন শাস্তি হবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য শুধু নিজে ভদ্র হওয়া না, নিজে ইমানদার হওয়া না, কেবল নিজেই নামাজি হওয়া না, বরং আমার ঘরের সকলে যাদের দায় দায়িত্ব আমার উপরে, তাদের সকলকে নিয়ে জান্নাতে যাওয়ার ফিকির করা আমাদের কর্তব্য। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমরা নিজেদেরকে নিজেকেও বাঁচাও, তোমরা সকলে নিজেকে বাঁচাও, নিজের ঘরের লোকদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এতে বোঝা যায় যে দ্বীনী শিক্ষা কেবল নিজে অর্জন করা নয়, নিজের ঘরের লোকদেরকেও দ্বীন ইমান এবং সুন্নতের জিন্দগি শিক্ষা দেওয়া এবং নাফরমানি মুক্ত বেদাত মুক্ত জিন্দগি শিক্ষা দেওয়া, সেটা আমাদের কর্তব্য। আমি শিখবো, আমার ঘরের লোকদেরকে শিখাবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। তো জিন্দগিকে সুন্দর বানানোর এটাই তরিকা, যে আমাদের আল্লাহর হুকুমের অধীন জিন্দগি হয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদমই তরিকা মোতাবেক, শিক্ষা মোতাবেক আমাদের জিন্দগি হয়। এখন ব্যাপকভাবে মানুষ নিজের সন্তানাদিকে স্কুল কলেজমুখী ভার্সিটিমুখী করতে অভ্যস্ত, এটা কোনো নিষিদ্ধ বিষয় তো নয়, শিক্ষিত করেন, কিন্তু ঈমান দীপ্ত জীবনের সবক আগে পড়ান, ইমানওয়ালা জীবন সুন্নতওয়ালা জীবনের সবক আগে পড়ান। সে ধনী হোক গরিব সেটা ভিন্ন বিষয়, এই পার্থিব ব্যাপার, কিন্তু মূল বিষয় হচ্ছে তাকে জান্নাতি হতে হবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। সেই শিক্ষা যে পথে, সেই পথটা আগে ধরানো আমাদের কর্তব্য। এজন্য আমাদের পুরানা পুরানা মুসলমান ভাই বোনেরা যারা দুনিয়ার থেকে চলে গেছেন কবরস্থানে, আল্লাহ তাদের মর্তবা বুলন্দ করেন, তাদের এইটুকু বুঝ ছিল যে যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানে, আলিফ বা তা পড়তে জানে, তার সম্মান অনেক, কোরআন তার হাতে তার সম্মান, বড় সম্মান, সবচেয়ে উঁচু সম্মান ওয়ালা কোরআনওয়ালা, কোরআন যিনি পড়তে জানেন, কোরআন যিনি দেখেন। গাঁও গ্রামের অনেক মানুষকে দেখা যায় তিনি যে কোরআন শরীফ পড়তে পারে না, আর ওজনে কোরআন শরীফ পড়তেছে ঘরের বারান্দায়, তো ওখানে গিয়ে ওই উঠানের এক পাশে এই পাশে ও পাশে দাঁড়ায় দাঁড়া কোরআন শরীফ শুনতেছে, হা আমি পারি না, এই লোক কোরআন শরীফ পড়ে। হ্যাঁ, কি সুন্দর এই মানুষগুলোর মন ছিল। আর আমরা আজকে এই পৃথিবীতে এত বড় বড় শিক্ষিত হই, ডাক্তার, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় জ্ঞানী, বিজ্ঞানী এবং সারা বিশ্বকাপানো জ্ঞানের অধিকারী, কিন্তু আমার আত্মা এখনো কাঁপে নাই আল্লাহর ভয়ে, এবং আমার আত্মা এখনো কাঁপে নাই আল্লাহ তাআলার আনুগত্যে। এই কি আমার জ্ঞানের ধারা, যে বিশ্বকাপে আমার জ্ঞানের ঝড় তুফানে, কিন্তু আমি নিজেই এখনো কাঁপতে পারলাম না মহান আল্লাহর মহত্বের দ্বারা, আল্লাহ পাকের আনুগত্যের দ্বারা। আল্লাহ তাআলা এই জীবন আমাদের সকলকে নসিব করেন। একটা বিষয় ভাই একটু আগে স্মরণ করে দিচ্ছে, সেটা হচ্ছে যে মসজিদে মসজিদে আজকাল দেখি যে এই একটা কি বলা যায় এটাকে, কাঠ দিয়া বানায় যে, কেউ মনে করে যে এটা সেগুন কাঠ দিয়া বানায়। এক ইমাম সাহেব বললেন ওনাদের ওখানে বানাইছে ওই একদমই এসএস স্টিল দিয়ে বানাইছে, যেটাকে সূত্রা বলে, নামাজিদের সামনে দেওয়ার জন্য। এরকম করে না, আশ্চর্যের বিষয়। বিষয়টাকে কি বলবো আর, এটা একজন মুসল্লি যখন নামাজ পড়ে তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো যে কোন মানুষ মুসল্লির সামনে দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাওয়াটা এটা নিষেধ। কি কথা বুঝেন নাই, এক পাশ থেকে আর এক পাশে যাওয়া, এটাকে আরবিতে মুরুর বলে, মানে অতিক্রম করা। কিন্তু একটা মানুষ কোন মুসল্লির সামনে বসে আছে, এখান থেকে আস্তে উঠে দাঁড়ায় গেল, ডাইনে বায়ে সরে পিছনে চলে গেল, এটা তো মুরুর না, এটা অতিক্রম করা না, এবং ওই জায়গার থেকে সরে যাওয়া, এটাকে আরবিতে মুরুর বলে, এটাকে তানাহি বলে। কথা বুঝেন না, অর্থাৎ এখান থেকে সরে যাওয়া, সরে যাওয়া এক জিনিস, আর ওই সম্মুখ দিয়া চলাটা এটা নিষেধ। কথা বুঝেন নাই, মসজিদ গুলোতে প্রায় দেখা যায় যে দুই কাতারের মধ্যখানে জায়গাটা সংকীর্ণ, ডিস্টেন্স কম, কিছু লোক অতি আবেগী মুসলমান, দুইজন একজনের নামাজ পিছনে পড়ে আরেকজন সামনে, মধ্যখানে গিয়ে ওই যে লাকড়িটা ওইটা নিয়ে রেখে দেয়, এবং সামনের যে মুসল্লি সে জানেই না পিছনের অবস্থা, হঠাৎ সে বসতে গিয়ে শক্ত আঘাত পেয়ে যায়। এইরকম ঘটনাগুলি দিন রাত ঘটতেছে, দুর্ঘটনা পর্যন্ত ঘটতেছে, এইরকম অবস্থা হইতেছে। আর পিছনে যে নামাজে দাঁড়ানো সেই মানুষটা টেনশনে থাকে, এই লোকের আঘাতে যদি এটা পড়লো সেজদার অবস্থায় আমার মাথার উপরে, এই অতিমাত্রার আবেগি কাজটার দায়িত্ব এই মানুষগুলোর উপর কে দিছে যে একজনে নামাজ পড়তেছে মধ্যখানে নিয়ে একটা লাকড়ি খাড়া করে দেয়। কি কথা বুঝেন না আমার ভাইয়েরা, যে মুসল্লি নামাজ পড়েন তো তিনি যখন নামাজে দাঁড়াবেন, তিনি যদি দেখেন যে সামনে জায়গাটা খালি, আমি সামনে এরকম লাকড়ি রেখে নিয়েছি যেটাকে সূত্রা বলে, তাহলে আমিও আরামে নামাজ পড়ব, অন্য ভাইরা যাইতে চাইলে সামনে দিয়ে আরামে যাইতে পারবেন। কিন্তু আমাদের কারো উপরই দায় দায়িত্ব নাই, আমরা এই লাকড়ি নিয়ে পুরো মসজিদে ঘুরতে থাকবো যে কার কার সামনে লাকড়িটা দেওয়া লাগে। কি কথা বুঝেন না ভাইয়েরা, এই কাজটা কেন করা, মানুষ মানুষকে পরেশান করতে থাকে। নামাজ পড়বে, নামাজ পড়া বাদ দিয়ে আরেকজনের এই মাথা উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তরে ঘুরতে থাকে, কার কার সামনে গিয়ে লাকড়ি একটা জমা করতে হবে। এই কাজটা আমরা করে বিশৃঙ্খলা তৈরি না করি। যারা নামাজ পড়ে তারা যেন শান্তভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব এটা, তিনি এরকম একটা সূত্রা সামনে দিয়ে নেবেন। আর যদি এরকম নাই দেওয়ার তার সুযোগ হলো, আমরা যারা চলবো আমরা সাবধানে চলবো। আরেকটা বিষয় হলো যে একজন মুসল্লির সামনে আনুমানিক পাঁচ হাতের পরে যদি সামনে দিয়েও এই একদম এই পাশ থেকে উপাসে চলে যায়, এতে কোনোই গুনাহ হবে না, কোনো দোষ হবে না। পাঁচ হাতের ভিতর, অর্থাৎ আসল হচ্ছে যে ইনি যখন নামাজে দাঁড়ান তার যে সেজদার জায়গাটা, ওই সেজদার জায়গা থেকে সেজদার জায়গার দিকে তার নজর থাকে, এরপরে তার দৃষ্টির মধ্যে ওই বিঘ্ন না ঘটে, নামাজের নিমগ্নতার মধ্যে বিঘ্ন না ঘটে কারো সামনে চলাচলের দ্বারা, এটা হলো মূল বিষয়। এজন্য ফোকাহায়ে কারাম নির্ধারিত করে দিয়েছেন যে কতটুকু সামনে দিয়ে অন্য মানুষ চলাচল করতে পারে। যদি সামনে কোনো লাকড়ি কোনো সূত্রা নাও থাকে, অন্তত পাঁচ হাত পরিমাণ জায়গার পর দিয়া আমরা যাতায়াত করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কি আমি কি কথাটা আপনাদেরকে বুঝায় বলতে পারলাম? এজন্য যারা এই কাজটা করেন তারা এই আবেগে এই কাজটা করতে থাকেন অনেকে না জানার কারণে, এমনটা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আর আমাদের আমাদের মসজিদের এই মসজিদের দুই কাতারের মাঝখানে এরকম কোনো এতটুকু জায়গা নাই, দুইজনের মাঝখানে এতটা ফাঁকা জায়গা আছে যেখানে এই জিনিসটা রাখা যায়। তো এটা রাখতে গেলে তো পিছিয়েওয়ালার জন্য একটা ঝুঁকি, আর যিনি পিছনে আছেন সামনে যিনি আছেন তার জন্য সমস্যা, আর পিছনে যিনি নামাজ পড়তেছেন তার জন্য একটা টেনশনের বিষয়। এইটা আমি কেন করতে যাব, কারণ টেনশন তৈরি করে এটা হলো খুশি খুজুর খেলা, নামাজের নিমগ্নতার জন্য এটা একটা বাধা হচ্ছে। এটা নামাজের জন্য উপকার হলো কোন জায়গায়, এজন্য সূত্রা বা এই লাকড়ি যিনি ব্যবহার করবেন এটা তার ব্যাপার, তার উপরে আমরা ছেড়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াকর দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আমাদের প্রাণপ্রিয় পীর মসজিদ তরজমান আকাবির শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নাম্বার 01715808619 মুফতি শহীদুসালাম কাসেমি নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন, তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না। বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না, বলবেন না। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে ব্লক বা রিপোর্ট স্প্যামে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন। কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান।
নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, নামের ডান পাশে তিনটা অপশন থাকে, মাঝেরটা টাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট, তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে। এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবি মত এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে। তাতে টাচ করলে আসবে সেন্ড, নিচে ডান দিকে টাচ করেন, চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে। সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিঙ্ক mixlr.com/rafiq_khanka MIXLR। আপনার কাছে লিঙ্ক না থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওয়েব অ্যাড্রেস www.khankabd.com, খানকার স্পেলিং KHANQAHBD.com, খানকা এবং বিডি এর মাঝে কোনো স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হলো এর প্রোফাইলে মসজিদ নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য।